الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله
যেভাবে আমরা সবাই জানি, সম্প্রতি কিছুকাল যাবৎ পুনরায় প্রকাশ্যভাবে ইসলামের উপর আক্রমণ করা হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার উপর আক্রমণ করা হচ্ছে, পবিত্র কোরআন শরীফের উপর আক্রমণ করা হচ্ছে, কোরআনের শিক্ষার উপর আক্রমণ করা হচ্ছে। তাদের অপচেষ্টা এটি যাতে ইসলামের দুর্নাম হয়, ইসলামের বদনাম করাই তাদের লক্ষ্য। কারণ কি, কি উদ্দেশ্য তাদের? এই জন্য যে ইসলাম এমন এক ধর্ম যা যুগের সকল চাহিদা পূর্ণ করে, এবং পবিত্র কোরআন শরীফের শিক্ষা দেখে মানুষের গতি, মানুষের দৃষ্টিভঙ্গি ইসলামের শিক্ষায় রূপান্তরিত হচ্ছে। এটি ভিন্ন কথা, কতক মুসলমানের কর্মকাণ্ড দেখে মানুষের মধ্যে ঘৃণা এবং বিদ্বেষ সৃষ্টি হচ্ছে, কিন্তু যারা ইসলাম বিরোধী বা ইসলামের বিরুদ্ধে যে আন্দোলন বা ইসলামের বিরুদ্ধে যে অপচেষ্টা হচ্ছে, যারা ধর্মের প্রতি আকর্ষণ রাখে, তাদেরকে এই সকল অপচেষ্টা ইসলামের শিক্ষার প্রতি বা ইসলামের শিক্ষা জানার প্রতি তাদের আকর্ষণকে বৃদ্ধি করছে। সে শিক্ষা যা পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, যারা সত্য পছন্দ করেন এবং যে শিক্ষা প্রকৃতিসম্মত, এমন মানুষ যারা ধর্মের প্রতি আকর্ষণ রাখেন, যারা স্বচ্ছ হৃদয়ের অধিকারী, স্বচ্ছ মস্তিষ্কের অধিকারী, তারা পবিত্র কোরআন শরীফকে পাঠ করেছেন এবং এর প্রতি এ নিয়ে চিন্তা করেছেন। যদিও কোরআন শরীফের অনুবাদ থেকে গভীর যে তত্ত্ব সেটা অনুধাবন করা যায় না, সেসব বাণী অনুধাবন করা যায় না যা কোরআন শরীফে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, কিন্তু তা সত্ত্বেও তাদের একটি চেষ্টা থাকে এবং অনেকে আছেন পবিত্র স্বভাবের, তারা বুঝে ফেলেন। সম্প্রতি পত্রিকায় একটি কলাম লেখা হয়েছে, একজন মহিলা এখানকার, রুডলি তার নাম, উর্দুতে লেখা হয়েছিল, তাই নামের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন। সে মহিলা পেশার দিক থেকে একজন সাংবাদিক ছিলেন এবং এই পেশার দায়িত্ব পালন করতে তিনি আফগানিস্তান গিয়েছিলেন। সেখানে তিনি বোরকা পরে পোশাক পরিবর্তন করে সেখানে আফগানিস্তান যান, কিছু সময় কাজ করেন, পরিশেষে এই প্রতিশ্রুতিতে তিনি ছাড়া পান যে পবিত্র কোরআন শরীফ সে পাঠ করবে। তারপর তিনি ফিরে আসেন এখানে, ভুলে যান। তারপর ইসলামের বিরুদ্ধে যখন এখানে আন্দোলন পরিচালিত হয়, তখন এই আন্দোলন তাকে স্মরণ করায় যে আমি তো তালেবানদের সাথে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি কোরআন পাঠ করব। তারপর সেই মহিলা কোরআন শরীফ কিনেন এবং কোরআন পাঠ করা আরম্ভ করেন, এবং তিনি খুবই ধাক্কা খান, কোরআন শরীফ পড়ে একটা ধাক্কা খান যে নারীদের সাথে আচরণের ব্যাপারে পবিত্র কোরআন শরীফের যে শিক্ষা তাতে, এবং যারা তালেবান বা ওই সকল মানুষ যারা নিজেদেরকে ইসলাম প্রেমী বলে দাবি করেন, তাদের মহিলাদের সাথে যে আচরণ, এতে অনেক বড় একটি পার্থক্য রয়েছে। যাই হোক, পবিত্র কোরআন শরীফ পড়ে, এই কোরআনের শিক্ষা পড়ে এই মহিলা মুসলমান হয়ে যান।
সে মহিলার মুসলমান হওয়ার বিষয়টি পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। কাতারের এক সংবাদ মাধ্যমের মালিক সেই মহিলাকে চাকরি দেয় নিজের কোম্পানিতে, যে ইউরোপে পড়ালেখা করেছিল, ইউরোপে বড় হয়েছিল, ইংরেজি শিক্ষাও তার ইংরেজি পড়ালেখা করা ছিল। সেই মহিলা জার্নালিজমে সাংবাদিকতায় সেখানে সেই পলিসি অনুসরণ করে, তাহলে সত্যকে সত্য হিসেবে প্রকাশ করতে হবে। যে কোনো যত বড় মানুষই হোক না কেন, তার বিরুদ্ধে সত্য বলা থেকে বিরত হব না। এই কারণে মালিক এবং এই মহিলার মাঝে মত পার্থক্য দেখা দেয় এবং যে কারণে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। কিন্তু মহিলা সেখানে আদালতে মামলা করে আর নিজের অধিকারের জন্য সে লড়েছে। যে মহিলার এই অধিকার এবং ইনসাফের দাবি হলো এই, অবশ্যই সে মামলা জিতে যায়। সে তারপর আরেক জায়গায় চাকরি হয়, সেখান থেকে এই কারণে বের করে দেওয়া হয় তাকে। আর সেখানে মহিলা মামলা লড়েছে এবং জয়যুক্ত হয়ে তার মহিলা এটি প্রমাণ করার চেষ্টা করেছে যে মুসলমান নারীর যে অধিকার, আর এক মুসলমানের যে এক মুসলমান নারীর যে অধিকার রয়েছে মুসলমান রাষ্ট্রকে, তা অবশ্যই দেওয়া উচিত। যাই হোক, সেই মহিলা জিততে থাকে সব জায়গায়, আর এই কারণে সেই মহিলার ইমান মজবুত হতে থাকে। তো এই কথা বলার উদ্দেশ্য হল কোরআনি শিক্ষাকে পড়ে সেই ভদ্র মহিলার কোরআনের উপর ইমান বৃদ্ধি পেয়েছে। যদিও অনেক অভিজ্ঞতার জন্য সম্মুখীন হয়েছেন সেই মহিলা, কিন্তু কোরআনি শিক্ষাকে তিনি কখনো ভুল আখ্যা দেননি এবং অন্যায় যা হচ্ছিল তাকে তিনি ভুল আখ্যায়িত করেছেন। ইসলামের বিরোধীদের সামনে যখন এই ধরনের কথা আসে তারা চিন্তিত হয়। নিজ ধর্মের সাথে ভালোবাসা থাকুক বা না থাকুক এদের, কিন্তু ইসলামের এমন সুন্দর আকর্ষণীয় কথা সামনে আসার কারণে ইসলামের প্রতি শত্রুতা তাদেরকে সকল প্রকারের নীচ এবং ঘৃণ্য কাজে প্রবৃত্ত করে। এটি নতুন কোনো কথা নয়, নবীদের জামাতের সাথে এ ধরনের ঘটনা ঘটেই থাকে। ইসলাম যেহেতু বিশ্ব ধর্ম, তাই এই ধর্মের সাথে সবচেয়ে বেশি এমন ব্যবহার হচ্ছে। মক্কায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুটিকতক সাহাবী ছিল, কাফেররা অবিশ্বাসীরা হাসি বিদ্রুপ করত। এরপর যখন কোরআনি শিক্ষা তাদের ভিতর থেকে অনেক হৃদয়ের অধিকারী লোকদের মন জয় করতে থাকে, তখন সেখানে মানুষ চিন্তিত হয়ে ওঠে, বিরোধিতা আরম্ভ হয়। সে ওমর, যিনি রাসূলুল্লাহকে হত্যা করার ইচ্ছা রাখতেন, তিনি কোরআনের একটি আয়াত শুনে ইসলামের শিক্ষার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে নিজের মাথা ঝুঁকিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহর চরণে ঝুঁকে গেছেন। আর আল্লাহ তাআলা তাকে সেই পদমর্যাদা দিয়েছেন যে খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হযরত ওমর নিযুক্ত হয়েছেন। সুতরাং এই সমস্ত বিষয় দেখে কাফেরদের বিরোধিতা, সেটি একটি যুক্তিযুক্ত ফলাফল ছিল, এটি হওয়ার ছিল। তাদের চিন্তা হলো যে এরা আমাদের পুরো শহরকে জয় করবে, মক্কার যে স্বাতন্ত্রতা রয়েছে সেটি হারিয়ে যাবে। আর আমাদের তাদের চিন্তা হলো যে এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও ছিনে নেবে, আর এরপর ইসলামের পয়গাম ক্রমশ প্রসারিত হতে থাকে। মুসলমান হিজরত করে এবং ইসলামের পয়গাম দুনিয়ার বিভিন্ন জায়গায় প্রসার লাভ করতে থাকে। রাসূলুল্লাহ মদিনায় যান, সেখানে পয়গাম পৌঁছার ইহুদিরা এই বিষয়টি তারা অনুধাবন করেছে, বুঝতে পেরেছে যে আমাদের প্রজন্ম এখন এদের গণ্ডীভুক্ত হচ্ছে। এরপর আরো প্রসার যখন লাভ করলো, কায়সার এবং কিসরার যে রাজত্ব ছিল তারাও ইসলামের বিরুদ্ধে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করলো। আজকে পৃথিবীর সকল নেতারা এ ভয়ে ভীত যে কোথায় ইসলাম না জয়যুক্ত হয়, কোথায় ইসলাম না জিতে যায়। এই চিন্তায় ইসলামের বিরুদ্ধে এমন চালেরা চালছে, এমন ষড়যন্ত্র করছে যে এদের ভিতরে যারা ভদ্র মানুষ আছে তারা এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়াজ উঠাচ্ছেন, কথা বলছেন। ইউরোপে উঠনে বালি ইসলামের বিরুদ্ধে যে আওয়াজ রয়েছে, প্রত্যেক আওয়াজকে ইউরোপে বসবাসকারী প্রত্যেক ব্যক্তির হৃদয়ের চিত্র মনে করি। আসলে বিষয় তা নয়, প্রত্যেক ইউরোপবাসী ইসলাম বিদ্বেষী বা ইসলাম বিরোধী নয়, কিন্তু আমাদের প্রতিক্রিয়া একান্ত কঠোর হয়ে থাকে তাদের এদের ব্যবহারে। এদের ইউরোপিয়ানদের ভিতরে এমন অনেক মানুষ আছে, একটা বিরাট শ্রেণী এমন আছে যারা এই ধরনের ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে যা আছে তা পছন্দ করে না। যেমন কিছুদিন পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সত্তার উপর আক্রমণ করা হয়, এর বিরুদ্ধে ডেনমার্কেই সেখানকার স্থানীয় মুসলিমরা আওয়াজ উঠিয়েছেন। তারা লিখেছেন এটি এগুলো একান্ত নীচ এবং ঘৃণ্য কাজ যা হচ্ছে ইসলামের বিরুদ্ধে। তারা একই প্রশ্নকে উঠিয়েছেন, এরপর তারা এই প্রশ্ন উঠিয়েছেন যে আমি পূর্বে বলেছি হত্যার যে চেষ্টা করেছে সে যখন ধরা পড়লো, এরপর কার্টুন ছাপার অর্থ কি? এরপর কোন মামলা না করে এক ব্যক্তিকে দেশ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছ, আর এর অর্থ হলো বিষয়ে কিছুই ছিল না। যাই হোক, যে আওয়াজ উত্থিত হচ্ছে এই সমস্ত রসুল্লার উপর আক্রমণকারীদের বিরুদ্ধে, সেখানকার টিভি চ্যানেল আমাদের মুরব্বীর ইন্টারভিউ নিয়েছে এবং এই সম্পর্কে তারা কথাও বলেছে। এক ডেনিশ মহিলা টিভির প্রোগ্রামের মিশন হাউসে ছিলেন, টিভি সাংবাদিকের সামনে স্পষ্টভাবে বলেছেন যে তিনি কার্টুন যে ছাপা হয়েছে সেই জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন যে এই কার্টুন ছাপার পূর্বে পৃথিবীর বিভিন্ন দেশে আমি ডেনিশ হিসাবে আত্মপ্রকাশ করে গর্ব করতাম, কিন্তু এখন ডেনমার্কের অধিবাসী হিসাবে আমি নিজেকে পরিচয় দিতে লজ্জা বোধ করি, বা ডেনমার্কের নাগরিক হিসাবে বা ডেনিশ হিসাবে পরিচয় দিতে লজ্জা পাই। রিপোর্ট আমি সেখান থেকে আনিয়েছি, উনি আমাদের রিপোর্ট জানা পর্যন্ত লিখেছেন যে কার্টুন দ্বিতীয়বার প্রচারের ফলে ডেনিশ নাগরিকদের ভিতর মোটের উপর একটা ইতিবাচক চেতনা সৃষ্টি হচ্ছে। তারা স্পষ্টভাবে এখন বলছে যে কার্টুনের প্রকাশ এবং প্রচার এটি শুধু মানুষের অনুভূতিতে আঘাত দেওয়া ছাড়া এর আর কোনো উদ্দেশ্য নেই। পত্রিকায় উভয় ধরনের প্রতিক্রিয়া দেখা যায়, ইতিবাচক নেতিবাচক। ইন্টারনেটে একটা গ্রুপ আছে, সেই গ্রুপের নাম হুজুর উল্লেখ করেছেন, আমি তা বুঝিনি নামতে। তারা সরি মোহাম্মদ নামে এই শিরোনামে রসুলুল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, আর 6000-এর অধিক মানুষ এই শিরোনামে নিজেদের ক্ষমা চেয়েছেন। একটা বিরাট শ্রেণী এইভাবে ক্ষমা চেয়েছে, যদিও এর মোকাবেলায় দ্বিতীয় শ্রেণীও আছে যারা ইসলাম বিরোধী রসুল্লাহ বিদ্বেষী, তাদের সংখ্যা অনেক কম। এক ব্যক্তি লিখেছেন সেই প্রতিক্রিয়ায়, তিনি লিখেছেন ডেনমার্ক কোথায়? একদিকে আমরা ইরাক এবং আফগানিস্তানে মুসলমানদের সাহায্যের নামে সৈন্য প্রেরণ করছি, অপরদিকে এখানে আমরা কার্টুন ছেপে মুসলমানদের আবেগ অনুভূতিতে আঘাত হানছি। এরপর এক ব্যক্তি টিপ্পনী কেটে লিখেছেন, যে নৈতিক কথাবার্তা ভালো, নৈতিকতার বা মোরাল কথাবার্তা ভালো, কিন্তু ডবল মোরাল যে হ্যাঁ আরো ভালো হওয়া উচিত। আমি আজকাল ডেনিশ হিসাবে পরিচয় দিতে লজ্জা পাই, আর আমি অনুভব করি যে এই গ্রুপে যারা 6000 যাদের সংখ্যা, তাদের অধিকাংশই ডেনিশ হিসাবে আত্মপ্রকাশ করতে আজকে লজ্জা পায়, লজ্জা বোধ করে। আরেকজন লিখেছেন যে আমি আশা করি ডেনিশ সাংবাদিক ব্যক্তি স্বাধীনতার সঠিক অর্থকে সামনে রেখে ভবিষ্যতে সেটিকে কাগজ কলম এবং দোয়াত কালিকে সঠিকভাবে ব্যবহারের চেষ্টা করবে, এই আশা রাখি আমি। আরেকজন লিখেছেন যা কিছু ব্যক্তি স্বাধীনতার যে এই যে বুলি বা নারা, এটি সম্পূর্ণভাবে ভুল। সবচেয়ে বেশি যে পত্রিকা ছাপে সেখানে বড় সংখ্যায় যার প্রকাশনা, এডিসন ডিকে 25 ফেব্রুয়ারির সংবাদে লিখেছে যে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুনের বিষয়ে আমার মতামত ব্যক্ত করা হয়েছে। আমার মতে এটি হিংস্র, বন্য এবং নোংরা ধারণা, অর্থাৎ নিজের কোন প্রতিবেশীর কার্টুন একে ঘরের সামনে সেটিকে লটকিয়ে দেয়া। এরপর তার এই দাবিও করা যে আমি আমার প্রতিবেশী থেকে ভালো, উত্তম মানুষ, আমি পরের অংশ বোঝা যায়নি। আরেকটি মন্তব্য হল প্রতিবেশীকে দুঃখ দেওয়ার কথা সবসময় অপছন্দনীয়। ইসলাম সম্পর্কে যদি কোনো সঠিক কথা যদি বলতে হয় মানুষ বলতে পারে, কিন্তু এইভাবে ক্যারিকেচার করা বা কারো এইভাবে চিত্র অঙ্কন করা, এটি অনেক বড় ছবি আঁকা, এটি অনেক বড় অন্যায়। আরেকটি পত্রিকার নাম ওদের উল্লেখ করেছেন, ডেনিশ পত্রিকা, সেখানে একটা মন্তব্য ছেপেছে যে ব্যক্তি স্বাধীনতা মুসলমানদের পক্ষ থেকে হুমকির সম্মুখীন নয়, বরং প্রেস মিনিস্টার এবং রাজনীতিবিদদের পক্ষ থেকে হুমকির সম্মুখীন, কেননা তারা মুসলমানদেরকে ব্যক্তি স্বাধীনতা দিতে চাচ্ছে না বা বাক স্বাধীনতা দিতে চাচ্ছে না। খ্রিস্টান কমিউনিটির এক সদস্য তিনি লিখেছেন, বাইবেলের বরাতে কথা বলেছেন যে কার্টুন ছাপা খ্রিস্টান ধর্মের শিক্ষার প্রকাশ্য বিরোধিতা, আর লিখেছেন এমন কাজকে নির্বুদ্ধিতা ছাড়া, অজ্ঞতা ছাড়া আর কিছু বলা যায় না। ডেনিশ একটা প্রবাদ আছে যে যাকে আল্লাহ তাআলা কোনো পথ দেন তাকে বিবেকও দেন, তাকে বুদ্ধিও দেন। এটি লেখা পুরাণে বলেন যে এ ধরনের কর্মকাণ্ড আমাদের দেশে দেখে বুদ্ধিমান মানুষের ভিতর যে বুদ্ধির অভাব আছে লোকদের ভিতর, সেটি স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। এ ধরনের আরো অগণিত মন্তব্য ছেপেছে যা এখানে এই 6000 ব্যক্তি প্রকাশ করেছেন। এই যে ইসলামের বিরুদ্ধে অভিযান, এই যে পেপারের ইন্টারনেটের এই লেখনে থেকে স্পষ্টভাবে বোঝা যায় অনেক ভদ্র মানুষ এখনো এতে অন্তর্ভুক্ত হননি। এটি অনেক বড় একটি অভিযান, দুই একজন কার্টুনিস্ট বা কয়েকজন সাংসদ বা যারা রাজনীতিবিদ, ইসলামের বিরুদ্ধে যা হচ্ছে, হুজুর বলছেন যে কার্টুনিস্ট বা রাজনীতিবিদ এরাই নয় বা সাংসদই নয়, বরং এর পিছনে অনেক বড় বড় শক্তি আছে, অনেক গভীর ষড়যন্ত্র আছে। এরা ইসলামী শিক্ষার সৌন্দর্যকে দেখে ভীত এবং ত্রস্ত, যারা সাধারণ মানুষকে, দেশের নাগরিককে, যারা চায় না যে দেশের মানুষ এটি বুঝুক যে ইসলামী শিক্ষা কি, ধর্মের নামে বুঝিনি সেন্টেন্সের সাথে পূর্বের বাক্যের লিঙ্ক, তারপরে আমি অনুবাদ করছি না।
ইসলাম সে
ইসলামের সাথে শত্রুতা ষড়যন্ত্রমূলক ভাবে তারা এদের শত্রুতা প্রকাশ পাচ্ছে, আর সকল ধরনের মানুষ এতে অন্তর্ভুক্ত রয়েছে। আল্লাহ তাআলার মোকাবেলায় দাঁড় করিয়ে শেরিক এরা পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চায়, শেরিককে কায়েম করতে চায়, আর এই কারণে চাপ দেওয়া হচ্ছে। আমাদের আরবি চ্যানেল যে বন্ধ করা হয়েছে, এর পিছনে খ্রিস্টানদের অনেক বড় ষড়যন্ত্র আছে, বড় বড় বিভিন্ন রাষ্ট্রের মাধ্যমে চাপ দিয়েছে এরা। এমন মানুষ যারা আছে তারা ইসলামের শেরেক মুক্ত শিক্ষা এবং ফিতরত সম্মত শিক্ষাকে পৃথিবীতে কিভাবে প্রসার করার অনুমতি দিতে পারে, প্রসার লাভের অনুমতি দিতে পারে বা প্রসারিত হওয়ার অনুমতি দিতে পারে, অথচ এরা ধর্মের ছত্র ছায়ায় করুক বা রাজনীতির ছায়ায় করুক এই পৃথিবীতে আজকে এরা পৃথিবীর মাবুদ বা খোদা সাজার চেষ্টা করছে, পৃথিবীর খোদা এবং রব হওয়ার তারা হীন চেষ্টা করছে। সুতরাং এই যে বড় বড় মাথা আছে, তথাকথিত বড় বড় মাথা, এরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। যাদের আশঙ্কা রয়েছে যে ইসলাম যদি প্রসার লাভ করতে থাকে তাহলে অন্য অন্য ধর্মের কোনো গুরুত্বই থাকবে না, কিন্তু এটি এদের চিন্তা মাত্র বা হীন চিন্তা মাত্র। প্রসার লাভ করা ইসলামের অদৃষ্ট আর ইসলামের তাকদীর, ইনশাআল্লাহ ইসলাম প্রসার লাভ করবেই, কিন্তু এটি কোন প্রকারের সহিংসতা, সন্ত্রাস বা অস্ত্রবাজি বা সেনার বাহিনীর মাধ্যমে এটি প্রসার লাভ করবে, বরং মসিহ এবং মাহদির মাধ্যমে ইসলাম প্রসার লাভ করবে, সেই পয়গামের মাধ্যমে যা কোরআনে কারিমে রয়েছে, অর্থাৎ স্নেহ এবং ভালোবাসা প্রসারের যে শিক্ষা রয়েছে সেই শিক্ষার মাধ্যমে ইসলামের প্রসার হবে এবং ফিতরতসম্মত শিক্ষার প্রসারের মাধ্যমে হবে। সুতরাং আমাদের প্রত্যেক ব্যক্তির এই পয়গামকে বেশি বেশি প্রচারের চেষ্টা করা উচিত। এই পত্রিকা যতই চেষ্টা করুক না কেন বা এদের সাংসদরা যতই হীন চেষ্টা করুক না কেন বা পৃথিবীর বিভিন্ন সরকার যতই অপচেষ্টা করুক না কেন বা অন্য অন্য ধর্মের নেতৃবৃন্দ যত ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ তাআলা এটি লিখে রেখেছেন। এটি এখন আর পরিবর্তন হতে পারে না। কিছুদিন পূর্বে হল্যান্ডের এক সাংসদ যিনি নিজ পার্টি গঠন করছেন, যাকে নিজ পার্টি থেকে এই কারণে বের করে দেওয়া হয়েছে যে সেই ব্যক্তি মুসলমানদের বিরুদ্ধে অপকর্মে লিপ্ত আর ইসলামের বিরুদ্ধে বড় সক্রিয় তিনি। এরপর সেই ব্যক্তি আরেকটি বিবৃতি দিয়েছে, পূর্বেও দিয়েছিল এই ব্যক্তি, এখন পুনরায় রাসূলুল্লাহ ইসলামের পবিত্র সত্তা সম্পর্কে একান্ত অবমাননাকর মন্তব্য দিয়েছে, সেটি এখানে উল্লেখ করার প্রয়োজন নেই। কোরআনে করিম সম্পর্কে একান্ত লজ্জাস্কর, অযৌক্তিক এবং অবমাননাকর সে মন্তব্য করেছে। এ ব্যক্তি ইসলামের শত্রুতায় এমন নিচে নেমে গেছে, এ ব্যক্তি ডেনমার্কে যে কার্টুন ছেপেছে রসুল্লার ভিতরে সেটি তার নিজের ওয়েবসাইটে দিয়েছে, যুক্ত করেছে। যাই হোক, আল্লাহ তাআলা স্বয়ং এদের সাথে বোঝাপড়া করবেন। কোরআনে কারীম সম্পর্কে একটা এ ব্যক্তি একটা বিবৃতি হুজুর পড়ছেন, অনুবাদ হলো, এ ব্যক্তি বলছেন কোরআনে কারীম সন্ত্রাসের শিক্ষা দেয়, তাই এর উপর রেস্ট্রিকশন বা বিধিনিষেধ আরোপ করা উচিত, নাউজুবিল্লাহ, অর্ধেক কোরআন ছিঁড়ে ফেলে দেওয়া উচিত, নাউজুবিল্লাহ। এখন এই ব্যক্তি কোরআনের বিরুদ্ধে একটা ছবি বানাচ্ছে, ফিল্ম বানাচ্ছে, চলচ্চিত্র সে বানাচ্ছে। পূর্বে রিলিজ করার ইচ্ছা ছিল কিন্তু অনেক সংগঠন সরকারকে লিখছে এবং জামাত লিখছে, ফিল্মের নাম রেখেছে এই ব্যক্তি ফিতনা। কেউ তাকে জিজ্ঞেস করেছে যে তুমি এতে কি দেখাবে, সে বললো যে কোরআনের এই শিক্ষাকে দেখাবো যে কাফেরদের সাথে যখন যুদ্ধের ময়দানে মুখোমুখি হয় তাদের ঘাড় কেটে ফেলো, এরা যখন আক্রমণ করবে প্রতিরোধের ব্যবস্থা তো নিতে হবে। আর এই ব্যক্তি বলছে দেখাবো যে ইরাকে এবং আফগানিস্তানে মানুষের শিরচ্ছেদ করা হয়, এটিও দেখাবো ফিল্মে। তো যাই হোক, এই ব্যক্তির পিছনেও অনেক বড় বড় হাত আছে, অনেক ষড়যন্ত্র রয়েছে এই ব্যক্তি যা প্রকাশ করছে সেই তার পিছনে। কিন্তু সেখানে হল্যান্ডের প্রতিক্রিয়া রয়েছে এমন অপকর্মের বিরুদ্ধে। সরকার মুসলমানদের ইমামদের সাথে মিটিং করেছে, জামাতও চিঠি লিখেছিল, রানীকেও চিঠি লেখা হয়েছে, সমস্ত ক্যাবিনেটের ক্যাবিনেট মেম্বারদেরকেও চিঠি লেখা হয়েছে জামাতের পক্ষ থেকে। একান্ত স্পষ্টভাবে জামাত লিখেছে যে এমন নেতিবাচক এবং ভিত্তিহীন কর্মের মাধ্যমে আমাদের শান্তিপূর্ণ সমাজ শান্তি বিঘ্নিত হবে। একই সাথে চিঠির সাথে আমার পিস কনফারেন্সের একটি বক্তৃতা ছিল, তাও পাঠানো হয়েছে। যাই হোক, পার্লামেন্ট সাংসদরা এবং অনেকেই ইতিবাচক মন্তব্য করেছে, তারা উত্তর দিয়েছে। স্পিকার লিখেছে যে আপনাদের চিঠি সমস্ত সাংসদের কাছে আমি বিতরণ করিয়েছি, চিঠির কপি। রানীও ক্রিসমাসের পয়গামে বলেছেন যে সমাজে অশান্তি যারা ছড়াচ্ছে তাদেরকে নেতিবাচক মন্তব্য যার ফলে অন্যের অনুভূতি আঘাত লাগতে পারে এমন মন্তব্য থেকে বিরত থাকা উচিত। তিনি আরো লিখছেন যে গিল্ডার, যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে অভিযান আরম্ভ করে রেখেছে, সেই গিল্ডারও রানীর বিরুদ্ধে সে সংসদে লিখেছে যে রানীর এগুলোতে এই সমস্ত কাজে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা উচিত, আমার বিরুদ্ধে রানী কথা বলছে, এই ধরনের মন্তব্য তিনি করেছেন। তো যাই হোক, এরা এমন মানুষও আছে, আবার তাদের উত্তর দেওয়ার জন্য মত মানুষও সেখানে রয়েছে। আল্লাহ তাআলা করুন এমন নেক ফিতরত মানুষের সংখ্যা যেন বৃদ্ধি পায় আর এমন মানুষ যেন বিরত হয়। যদি এরা বিরত না হয় তাহলে আল্লাহ তাআলা তাকদীর যখন চায় তখন নিজের কাজ করে এবং কাউকে এটি আর ছাড়ে না, খোদার তাকদীর। কোরআনের উপর আক্রমণ করতে গিয়ে কানাডার এক খ্রিস্টান মিশনারি গন রিচার্ডসন একটি বই লিখেছেন কয়েক বছর পূর্বে, 3-4 বছর পূর্বে। বইয়ের নাম হলো দ্য সিক্রেটস অফ কোরআন, কোরআনের রহস্যাবলী, কোরআনের গোপন বিষয়াদি। এটিও তার হৃদয়ের হিংসা এবং বিদ্বেষে ভরা। এ বইটি কোরআনের বিভিন্ন আয়াতের অনুবাদ লিখে সেখানে মন্তব্য করেছে ব্যক্তি, আর চালাকি যা করেছে তা হল প্রত্যেক জায়গায় কয়েকটি আয়াত নিয়ে বিভিন্ন ইংরেজি অনুবাদ যা সে পেয়েছে 7-8টি অনুবাদ সেখানে সে বর্ণনা করেছে। চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের যে কোরআনের অনুবাদ আছে তারও কিছু অংশ নিয়েছে। আর চৌধুরী সাহেবের অনুবাদ সম্পর্কে আপত্তি করে সে বলে, আপত্তি করতে গিয়ে বলে যে বাইবেলের আচার আচরণকে আরবির পরিবর্তে ইংরেজি আরবিতে যা আছে তা তুলনা ধরে ইংরেজি স্টাইলে নিজের মতো করে তুলে ধরেছে। এ ব্যক্তি আরো বলছেন, কিন্তু তিনি বলছেন যে আশ্চর্য হল তালুতকে বাইবেল যেভাবে লিখেছে সেটি না লিখে আরবিতে লিখেছে। এরপর যে কনক্লুশন উপসংহার টানছে এই ব্যক্তি যে চৌধুরী সাহেব লিখছেন, তার কারণ হলো না এই ব্যক্তি চৌধুরী জাফরুল্লাহ রসুলুল্লাহর ভুল ভ্রান্তিকে যারা আরব নয় তাদের চোখ থেকে এরা গোপন করতে চায়, লুকাতে চায়। এই ব্যক্তি যদি হুজুর বলছেন আমানতদার হয় তাহলে তার উচিত আমাদের বাইবেলিয়াম কমেন্ট্রি দেখা, যার ফুটনোট দেয়া হয়েছে সেখানে। চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের অনুবাদ আমি দেখিনি, কিন্তু যে আমাদের 5 খণ্ডের তাফসির আছে যেখানে এই আয়াতের তাফসির রয়েছে, সেখানে হযরত দাউদ সম্পর্কে আমাদের বাইবেলিয়াম কমেন্ট্রিতে দাউদ সম্পর্কে ফুটনোটে টিকাতে দাউদ শব্দ ব্যবহার হয়েছে। হুজুর বলছেন কোরআন শরীফে যেখানে তালুত শব্দ তালুত রয়েছে, তালুতের জন্য দাউদ শব্দ আমাদের ইংরেজি বাইবেলিয়াম কমেন্ট্রিতে ব্যবহার হয়েছে। হুজুর বলছেন যে এই বইটা আমি আনিয়েছি, আমি কয়েক পৃষ্ঠা দেখেছি এই বইয়ের বা কিছু প্যারা দেখেছি তাতে স্পষ্টভাবে ইসলামের বিরুদ্ধে তার হিংসা এবং বিদ্বেষ বিদ্বেষ ফুটে উঠে। আরেক জায়গায় এই ব্যক্তি এটিও লিখেছে যে অনেক স্বাধীন চেতা আমেরিকান মনে করে যে 1.3 বিলিয়ন মুসলমান যারা কোরআনের উপরে ইমান রাখে এটি থেকে বোঝা যায় যে কোরআনের পয়গাম সঠিক এবং সত্য হবে কারণেই তো ইমান রাখে। এরপর এই ব্যক্তি লিখছেন যে এটি এই ধরনের স্বাধীন চেতা আমেরিকানদের ভ্রান্তি। ইসলামের ভিতর বা কোরআনে কোন প্রকারের সত্যতা বলতে কিছু নেই। এ ব্যক্তি প্রেসিডেন্ট বুশ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে লেখেন যে প্রেসিডেন্ট বুশ ভালো মানুষ কিন্তু পাশ্চাত্যের অগণিত মানুষের মতো ইসলাম সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ বুশ, কেননা 9/11 পর স্পষ্ট যুদ্ধকে ব্যক্তি ক্রুসেড বা ধর্মীয় যুদ্ধ আখ্যা দিয়েছে। বুশ এটি তার নির্বোধ হওয়ার প্রমাণ, তার কোন উপদেষ্টা তাকে সঠিক পরামর্শ দেনি। ইনি আবার লিখছেন যে ধর্মযুদ্ধ বললেও প্রকাশ্যে বলা উচিত ছিল না এটিকে, কেননা এর ফলে খ্রিস্টান ধর্মের উপর নেতিবাচক প্রভাব পড়ে। তো এদের ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে বিদ্বেষের এটি হলো চিত্র। কিন্তু ইসলামের এই সকল শত্রু এবং কোরআনের বিরোধীদের স্মরণ রাখা উচিত যে এই শিক্ষা সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে এটি জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। আর এটি ঐশী তাকদীর, আর এটিকে এদের জালিয়াত শক্তি টাকা বা তাদের ধন সম্পদের অহমিকা কখনো এটিকে বাধাগ্রস্ত করতে পারবে না। কিন্তু পরিতাপ আক্ষেপ হয় কিছু মুসলমান রাষ্ট্রের জন্য যারা বাহ্যত মুসলমান কিন্তু নিজেদের উদ্দেশ্যকে তারা ভুলে গেছে। বাহ্যিক তাদের জাগতিক চাকচিক্যের খাতিরে বা জেনে শুনে এরা ইসলামকে দুর্বল করছে নিজেদের জাগতিক সুখ শান্তির খাতিরে। আমেরিকান বলেন যে যা কিছু হচ্ছে, তার বইতে লিখেছেন যা কিছু হচ্ছে এতে ইসলামী রাষ্ট্রের যে সমস্ত নেতারা রয়েছে তাদেরও হাত আছে এর পিছনে, যেন তাদের ধন সম্পদ পাশ্চাত্যের হাতে আসতে পারে। আর ইসলামী বিভিন্ন এই সমস্ত ব্যক্তিরাও যেন তা থেকে অংশ পায়। আর ইসলামী রাষ্ট্র দুর্বল হলে ওদের কোনো কিছু যায় আসে না। আল্লাহ তাআলা এমন মানুষ যাদের হৃদয় হিংসা বিদ্বেষে কিনায় পরিপূর্ণ, যারা কোরআন খুলে এবং দেখে আপত্তি সন্ধানের জন্য কোরআনে, যাদের হৃদয় পাথরের মতো শক্ত বা আরো বেশি অধিক শক্ত, এই শিক্ষা যা কোরআনের শিক্ষা, এতে এই শিক্ষার ফলে এদের কোনো লাভ হয় না বা উপকৃত হতে পারে না শিক্ষা থেকে। যাদের হৃদয়ে হিংসা বিদ্বেষ এবং কিনায় পরিপূর্ণ, যারা আপদ নোংরামিতে জীবনযাপন করে অভ্যস্ত, এবং সে নোংরামি নিয়ে যারা আনন্দিত, তারা কিভাবে এই পবিত্র প্রশ্রবণ থেকে উপকৃত হতে পারে, লাভবান হতে পারে? কোরআনে করিম তো আল্লাহ তাআলা বলেন যে ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবাম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নিশ্চয় এটি একটি মহাসম্মানিত কিতাব গ্রন্থ, এটি এক প্রচ্ছন্ন কিতাবে সুরক্ষিত আছে, যাদেরকে পবিত্র করা হয়েছে তারা ব্যতীত অন্য কেউ এটিকে স্পর্শ করতে পারে না, স্পর্শ ও করতে পারে না। এর পূর্বে রয়েছে ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম, অর্থাৎ আমি নক্ষত্রের যে নক্ষত্র রাজি বা নক্ষত্র পুঞ্জকে কসম হিসাবে পেশ করছি। তো মুসলিম ইসলাম এই আয়াতগুলোর ব্যাখ্যা করেছেন, তিনি বলেন আমি মাওয়াকিন নুজুমের কসম খাচ্ছি, অর্থাৎ নক্ষত্র রাজির কসম খাচ্ছি এটি অনেক বড় একটি কসম, যদি তোমাদের জ্ঞান থাকে। আর এটি কসম হলো যে কোরআন একটি সুমহান গ্রন্থ, এর শিক্ষা আল্লাহর সুন্নতের পরিপন্থী, আল্লাহর নিয়মের পরিপন্থী নয়, বরং কোরআনের শিক্ষা কিতাব মাকনুন অর্থাৎ প্রকৃতির বা ফিতরতের গ্রন্থে বইতে লিখিত আছে। প্রত্যেক মানুষের ফিতরত এবং প্রকৃতিতে এটি লিখিত আছে। এই কোরআনের শিক্ষা সূক্ষ্মতাকে তারাই বুঝতে পারে যাদেরকে পবিত্র করা হয়েছে। এর জ্ঞান এর গভীরতা কে শুধু তারাই উপলব্ধি করতে পারে যাদের হৃদয় পবিত্র। এখানে মহান আল্লাহ মহাকের নজুম অর্থাৎ নক্ষত্রের নক্ষত্ররাজির কসম খেয়েছেন এভাবে, যেভাবে নক্ষত্র অনেক উঁচু হওয়ার কারণে বিন্দুর মতো দেখা যায় কিন্তু আসলে তা বিন্দু নয় বরং অনেক বড় প্রতিটি নক্ষত্র। একইভাবে কোরআনে করিম তার সুমহান উচ্চতার কারণে যাদের দৃষ্টি শক্তি দুর্বল তাদের দৃষ্টির বাহিরে, কিন্তু যাদের সেই দৃষ্টির উপর প্রতিবন্ধকতা দূর হয়ে যায় তারা দেখে। কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা কোরআনে করিমের যে গভীর সূক্ষ্মতা আছে সেই সূক্ষ্মতার দিকে ইশারা করেছেন, যা খোদা তাআলার বিশেষ বান্দাদের সাথে সম্পর্ক রাখে, যা যাদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে পবিত্র করেন তাদের সাথে সম্পর্ক। আর এই আপত্তির কোনো সুযোগ নেই যে যদি কোরআনের জ্ঞান বিশেষ বান্দার সাথে সম্পর্ক যুক্ত হয় তাহলে অন্য যারা নাফরমানি করে তাদেরকে কেন আল্লাহ তাআলা পাকড়াও করবেন। কোরআনের শিক্ষা যা ইমানের ভিত্তি সেটি সাধারণ মানুষও বুঝতে পারে, এর ভিতর গভীরতাও আছে, আবার সাধারণ জ্ঞানের মানুষও কোরআনের শিক্ষাকে বুঝতে পারে। আর এটি এমন শিক্ষা নয় যা কোনো পাঠকের দৃষ্টির আড়ালে থাকতে পারে। যদি সাধারণ মানুষের জন্য বোধগম্য না হতো তাহলে তবলিগ সাধারণ মানুষ যদি বুঝতে না পারত কোরআন, যদিও কোরআনের শিক্ষার অনেক গভীর অর্থও আছে কিন্তু সাধারণ মানুষ যদি বুঝতে না পারত তাহলে তবলিগের ভিতর ত্রুটি থেকে যেত। হুজুর বলছেন তাহলে তার তবলিগ তো করা সম্ভব হতো না, সাধারণ মানুষকে বোঝানো সম্ভব হতো না। প্রত্যেক মানুষকে মানুষের কোরআনের তত এই কথা যদি সঠিক হয় তাহলে প্রত্যেক মানুষের জন্য কোরআন বোঝা সম্ভব হতো না, কিন্তু এটি সঠিক নয়। তো হুজুর বলছেন কোরআন প্রত্যেক ব্যক্তি বোঝে, কিছু বিশেষ মারেফতের কথা তত্ত্বজ্ঞানের কথা আছে, এই সেই তত্ত্বজ্ঞানের গভীর কথা এগুলো কিন্তু ইমানের ভিত্তি নয়। এই শুধু এই কথার উপরে ইমানের ভিত্তি নয়, শুধু এই কারণে ইমান মজবুত হয় না। ইরফান বা মারেফত যদি সেটি বৃদ্ধি পায় এর ফলে, আর শুধু সাধারণ শুধু বিশেষ মানুষ এই এটি বুঝতে পারে এই দিকটা, এইগুলো দান আল্লাহ তাআলার পক্ষ থেকে আধ্যাত্মিক দান এবং কামের লোকদেরকে এই দিকটা দেওয়া হয়। সাধারণ মানুষের জন্য অবশ্যই বোধগম্য কোরআন শিক্ষা, জাগতিক জ্ঞানে জ্ঞান অর্জন করা এবং এর সূক্ষ্মতা অর্জনের জন্য তাকওয়া এবং তাহারাতের পবিত্রতার প্রয়োজন নেই। এক নোংরা থেকে নোংরা মানুষ যত পাপাচারী আর ব্যভিচারী আর অত্যাচারী হোক না কেন জাগতিক জ্ঞান সে অর্জন করতে পারে। চামার এবং মেথরেরাও জাগতিক জ্ঞান অর্জন করতে পারে কিন্তু ধর্মীয় জ্ঞান প্রত্যেক ব্যক্তি অর্জন করতে পারে না, এর জন্য তাকওয়া এবং পবিত্রতার প্রয়োজন। যেভাবে আল্লাহ তাআলা বলেন যে লাই আমাসহু ইল্লাল মুতাহহারুন, লাই আমাসহু ইল্লাল মুতাহহারুন, সুতরাং যে ব্যক্তিকে যে ব্যক্তির ধর্মীয় জ্ঞান অর্জনের বাসনা রয়েছে তার তাকওয়ার ক্ষেত্রে উন্নতি করা উচিত। যতটা সে উন্নতি করবে ততই ধর্মের সূক্ষ্মতা তার সামনে খুলবে, স্পষ্ট হবে। প্রথম কথা হলো যে ইমান তো অর্জন হয়ে যায় প্রত্যেক মানুষের, কিন্তু যদি মারেফত অর্জন করতে হয় তাকওয়াতে উন্নতি করতে হবে। যত বেশি তাকওয়াশীল হবে ততই মারেফত এবং তত্ত্বজ্ঞানের সূক্ষ্ম কথা তার সামনে স্পষ্ট হবে। সুতরাং যারা দূরে দাঁড়িয়ে কোরআনের শিক্ষাকে দেখছে আর নিজেদের হিংসা বিদ্বেষ এবং কিনার কারণে কাছে আসতে চায় না বরং অন্যদেরকে প্ররোচিত করার জন্য কাজ করে, শয়তানের ভূমিকা এরা পালন করছে। শয়তান বলেছিল যে আমি সকল দিক থেকে আসব এরা তো সে শয়তানের রাস্তা অবলম্বন করে রেখেছে, শয়তানের রীতিনীতি অনুসরণ করছে। সুতরাং কোরআনকে বোঝার জন্য প্রথমে পবিত্র হৃদয় হওয়া আবশ্যক। আর এই পবিত্রতার ক্ষেত্রে মানুষ ধীরে ধীরে উন্নতি করে। যদি হৃদয় পবিত্র হয়, পাক হয়, তাহলে কিছু বুঝবে। এরপর আরো তত্ত্ব জ্ঞান যদি অর্জন করতে হয়, তাহলে তাকওয়ার ক্ষেত্রে আরো অধিক উন্নতি করতে হবে। এই হলো স্ট্যান্ডার্ড, এই হলো মান এক মানুষের কোরআন বোঝার জন্য যা আবশ্যক। তো দেখুন, সেই মহিলাও ছিল যে আফগানিস্তানে গিয়েছিল, যার কথা প্রথমে আমি উল্লেখ করেছি, কোরআনের অনুবাদ পড়ে মুসলমান হন সেই মহিলা। জানি না অনুবাদ কার পড়েছিল, কতটা সঠিক অনুবাদ ছিল, যাই হোক, তার হৃদয়ের উপরে প্রভাব পড়েছে। কোরআনকে বোঝার জন্য পবিত্র হৃদয় হওয়ার আর কোরআনে প্রচ্ছন্ন মতি সন্ধানের জন্য পবিত্রতা আবশ্যক। কাছে এসে কোরআনকে দেখা, কাছে থেকে কোরআনকে দেখা আবশ্যক। কিন্তু এই পাদ্রী সাহেবের মতো যদি শুধু আপত্তির জন্যই কোরআনের দিকে তাকায়, কোরআন খুলে, তাহলে কিছু চোখে দেখবে না। সে সেই অজ্ঞের মতো যে নক্ষত্রকে দূর থেকে দেখেই একটা ছোট বিন্দু মনে করে, উজ্জ্বল বিন্দু মনে করে। এমন নির্বোধ এবং অজ্ঞদের সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন যে কোরআনের শিক্ষা এমন হিংসুক বিদ্বেষী এবং অত্যাচারীদেরকে কোরআনের শিক্ষা ক্ষতির ভিতরেই আরো ঠেলে দেবে। এতে আরোগ্য রয়েছে শুধু মোমেনদের জন্য, একে যদি কোনো শিক্ষা থাকে তাহলে শুধু মোমেনদের জন্য রয়েছে। এটা থেকে যদি কেউ লাভবান হয়, উপকৃত হয়, তাহলে পবিত্র হৃদয়ে মোমেনই লাভবান হতে পারে, বা তারা উপকৃত হতে পারে যারা নিজেদের নিরপেক্ষভাবে এটিকে বোঝার চেষ্টা করে। যদি কেউ আধ্যাত্মিক আবর্জনা দূর করে, তাহলে শুধু পবিত্র হৃদয় মোমেনই তা করে থাকে। কোরআনে আল্লাহ তাআলা বলেন যে নুনাজিল মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াযীদু যালিমিনা ইল্লা খাসারা। আর আমরা কোরআনে তা নাযিল করি যা আরোগ্য এবং যা মোমেনদের জন্য রহমত, জালেমদের জালেমেরা ক্ষতিতেই বাড়ে এই কোরআনের মাধ্যমে,
অর্থাৎ তাদের আরো অধিক ক্ষতি হয়।
এই কথাগুলো যখন আমরা ইসলামের বিরোধী এবং কোরআনের বিরোধীদের কাছ থেকে যখন শুনি, তখন ইসলামের বিরোধী যারা আছে, কোরআন বিরোধী যারা আছে, তাদের এমন কথা যখন আমরা শুনি, তখন এটি আমাদের ঈমান বৃদ্ধির কারণ হয়। আল্লাহ তাআলা তো কোরআনে কারিমে পূর্বেই এটি উল্লেখ করেছেন। পূর্বে নবীদের সম্পর্কে যদি কোরআন কিছু কথা উল্লেখ করে থাকে, তা এই জন্য করেছে যে সেই সকল মানুষের ফিতরত হলো এরা শয়তানের চেলা, তারা এই ধরনের কথাবার্তা বলে। এটি সেই সকল লোকদের ফিতরত যারা শয়তানের চেলা, সে যে কোরআনের কোরআন ত্রুটি খুঁজে। যদি কাফের প্রসঙ্গে এটি বলা হয়ে থাকে, তাহলে
ভবিষ্যতে এই ধরনের মানুষ জন্ম নিতে থাকবে যারা নিজেদের বিরোধিতায় এতটা অন্ধ হয়ে যাবে, বাহ্যত তারা শিক্ষিত হবে, উন্নত ভালো মানুষ হবে, ধর্মীয় নেতৃবৃন্দ হবে, সুসভ্য সমাজের মানুষ হবে, শান্তির নেতৃত্ব দানকারী বা নেতৃত্বের দাবিকারী, এ ধরনের অপকর্ম অবশ্যই করবে, যার দ্বারা এটি সুস্পষ্টভাবে প্রকাশিত হবে যে তাদের বাহ্যিক কার্যক্রম এটি সুস্পষ্ট ধোঁকা এবং প্রতারণা। এরা স্বয়ং রোগী, যাদের রোগ বা ব্যাধি বৃদ্ধি পাবে। এরা এমন মানুষ যারা কখনোই ইসলামের যে সবচেয়ে সহানুভূতিশীল দয়ার্দ ব্যক্তি তার কর্তৃক আনত শিক্ষার প্রতি আমল করবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে মা আনজালনা আলাল মুক্তাসিমিন আল্লাযীনা জাআলুল কুরআনা ইয়াযীন ফাওয়া রাব্বিকা এই শাস্তি যেভাবে আমরা অবতীর্ণ করেছিলাম, কামা আনজাল আলাল মুক্তাসিমিন, যেভাবে আমরা যারা দ্বিধা বিভক্ত হয়েছিল তাদের উপরে অবতীর্ণ করেছিলাম, যারা পবিত্র কোরআনকে মিথ্যার সমষ্টি সাব্যস্ত করেছিল, ফাহুয়া রব্বিকা লানা সালান্না, অতএব তোমার প্রভুর কসম আমরা নিশ্চয় এদের কাছে জিজ্ঞাসা করব আম্মা কানু ইয়ামালুন, যা তারা করত সে সম্পর্কে তাদের কাছে আমরা জিজ্ঞাসা করব। এই রীতি সব সময়ের জন্য কেবল মক্কাবাসীদের জন্যই নির্ধারিত ছিল না, যারা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য একে অপরের চেয়ে এগিয়ে ছিল। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব যুগের জন্য নবী, সুতরাং তাকে যারা কষ্ট দেয় তাদের সাথে আল্লাহ তাআলার এই ব্যবহারও সব সময়ের জন্য বলবৎ থাকবে, তা আজ হোক। আজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর এই ধরনের আপত্তিকারী অথবা কোরআন শরীফের শিক্ষাকে মিথ্যা প্রতিপন্নকারীদেরকে কারীরা আল্লাহ তাআলার শাস্তি থেকে রক্ষা পাবে কি? আল্লাহ তাআলা এর ঘোষণা দিয়েছেন, তার প্রিয়দের প্রতি আত্মাভিমান রেখে সবসময় প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও করবেন। আজও শত্রুদের এই দল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার উপর আক্রমণ করার জন্য উঠে পড়ে লেগেছে, যাদের কথা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, যাতে বিভিন্ন ভাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন শরীফকে তাদের আক্রমণের লক্ষ্য বস্তুতে পরিণত করে, বিভিন্ন বই পুস্তক পত্র পত্রিকার মাধ্যমে, টেলিভিশন প্রোগ্রামের মাধ্যমে, এবং এখন যেভাবে আমি বলেছি তারা চলচ্চিত্র বানিয়ে এই চেষ্টা বা অপচেষ্টা করছে, তারা এ কাজ ভাগ করে নিয়েছে। তারা বলেন নাউজুবিল্লাহ পবিত্র কোরআন শরীফের শিক্ষা ভুল। কানাডার যে পাদ্রি তার কথা আমি উল্লেখ করেছি, তার পুস্তকে তিনি এটি প্রমাণ করার চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন এই কথা তোমরা মনে করো না যে এই ধরনের অপকর্মের ফলে তোমরা রক্ষা পাবে, এই জন্য তোমাদেরকে জবাব দিতে হবে, শাস্তির জন্য প্রস্তুত হতে হবে। যদি তোমাদের আচরণ তোমরা পরিবর্তন না করো, এবং আল্লাহ তাআলা কিভাবে এই শাস্তি দিবেন, তিনি মালিক, তিনি অধিপতি, তার একটা রীতি পদ্ধতি রয়েছেন, কিন্তু এটি একটি নীতিগত কথা। তিনি তার প্রিয় ভাজনদের জন্য আত্মাভিমান রাখেন, তার শরীয়তের জন্য একটা বিশেষ ভালোবাসা রাখেন, এবং সে আত্মাভিমানের প্রকাশ ঘটান। সুতরাং তাদের এই যে কর্ম শাস্তিবিহীন যাবে না, অর্থাৎ তারা তাদের কর্মের কারণে অবশ্যই শাস্তি প্রাপ্ত হবে, আর যখন শাস্তির সময় আসবে সেই মুহূর্ত থেকে কোনো মিথ্যা খোদা তাদেরকে রক্ষা করবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মানুষকে উপদেশ দেওয়ার প্রতি বারবার মনোযোগ নিবদ্ধ করেছেন, বারবারে ঘোষণা করেছেন এই কোরআন সর্বশেষ শরীয়ত গ্রন্থ এবং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ শরীয়ত ধারী নবী, এবং পূর্ববর্তী সকল নবীদের যে শিক্ষা তার মৌলিক অংশ এই কোরআন শরীফে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন, বরং অনেক এমন কথা আল্লাহ তাআলা এতে অন্তর্ভুক্ত করেছেন যার উল্লেখ পূর্ববর্তী গ্রন্থে ছিলই না। সুতরাং তোমরা এরপরও কি বিবেক বুদ্ধি খাটাবে না? এর প্রতি চিন্তা করো, তোমাদের হৃদয়কে পবিত্র করো, মনোযোগ দাও, দেখো যে এর গভীরে গুপ্ত রহস্য কি। এ কথা বলার পরিবর্তে যে 1.3 বিলিয়ন মুসলমানকে দেখে কেউ যেন এ কথা মনে না করে যে কোরআন শরীফের শিক্ষা সত্য এবং সঠিক, তাদের চিন্তা করা উচিত। চিন্তা করো, মনোযোগ দাও, বিবেক খাটাও, এটি একমাত্র গ্রন্থ যা তার প্রকৃত অবস্থার মধ্যে আজও প্রকৃত অবস্থানে আজও দাঁড়িয়ে আছে, এবং আল্লাহ তাআলার ওয়াদা রয়েছেন যে আল্লাহ তাআলা একে সংরক্ষিত রাখবেন। সম্প্রতি এই সংবাদও পেয়েছিলাম যে অনেক স্থানে গবেষণা শুরু করেছেন, এটি প্রমাণ করার চেষ্টা করছেন তারা যে পবিত্র কোরআন শরীফ আসল অবস্থায় সংরক্ষিত নেই। তারা যত ইচ্ছা কোশিশ বা চেষ্টা করুক, আল্লাহ তাআলার প্রতিশ্রুতিকে তারা কখনো মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না। এই জন্য ভুল পথে পরিচালিত হওয়ার পরিবর্তে এই উপদেশের প্রতি মনোযোগ নিবদ্ধ করুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির, এবং নিশ্চয়ই আমরা কোরআনকে উপদেশ স্বরূপ নাজিল করেছি, কেউ আছে কি যে এর থেকে উপদেশ গ্রহণ করবে? এই আয়াতের এই সূরা কমরে আল্লাহ তাআলা এই আয়াত উল্লেখ করেছেন, এবং এই সূরায় চারবার উল্লেখ করেছেন, এবং প্রত্যেকবার উল্লেখ করার পরে কোন জাতির ধ্বংস হওয়ার সংবাদ দিয়েছেন, কখনো আদের আদ জাতির দৃষ্টান্ত দিয়েছেন, দ্বিতীয় দৃষ্টান্ত দিয়েছেন সামুজ জাতি, তারপর লুতের জাতির দৃষ্টান্ত দিয়েছেন, তারপর ফিরাউনের জাতির দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ তাআলা। এরা সবাই নবীদেরকে অস্বীকার করেছিলেন, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছেন, পরিশেষে আল্লাহ তাআলার শাস্তিতে ধৃত হতে হয়েছে। সুতরাং যদি আল্লাহ তাআলার দয়ার যে দৃষ্টি, এর ফলে তোমরা যদি সীমা ছাড়িয়ে না যাও, কারণ সীমা ছাড়িয়ে যাওয়া এটা আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার আত্মবিমানকে উদ্দীপ্ত করে। সুতরাং তাদের প্রতি সহানুভূতির চেতনা নিয়ে আমরা বলি, বলছি যে খোদার ভয় করো, খোদাকে ভয় করো। কোরআন শরীফের শিক্ষা, সকল প্রকার শিক্ষা এবং মানুষের প্রাণের মাধ্যম, বেঁচে থাকার মাধ্যম, মানুষের নৈতিক উন্নতবলীর, উন্নত গুণাবলীর শিক্ষা দেয় এই কোরআন। সকল সাধারণ জ্ঞান এবং উন্নত জ্ঞানের মানুষের কথা এই কোরআনে বর্ণিত হয়েছে। এর মধ্যে এই কথাও রয়েছে, যদি তোমরা না বুঝতে পারো তাহলে আপত্তি করার পরিবর্তে আল্লাহর কাছে কাঁদো, কোরআনের উপর আপত্তি করো না, কোরআনের প্রতি তোমরা কোনো অভিযোগ এনো না। কোরআনের যে শিক্ষা এটি মানুষের প্রকৃতিসম্মত, এটা বোঝার জন্য পবিত্র হৃদয়ে, পবিত্র অন্তকরণ হওয়া আবশ্যক এবং একজন আহ্বানকারীর প্রয়োজন, একজন পবিত্রকরণ পবিত্রকারীর প্রয়োজন। আজ জামাতে আহমদিয়া যা এর জ্ঞান বুৎপত্তি সংক্ষিপ্তভাবে হলেও অর্জন করে তা সবার সামনে উপস্থাপন করে, বিশ্ব বিস্তৃত করে। তুমি আসো, এর জ্ঞান এবং বুৎপত্তি লাভ করো, আল্লাহ তাআলা এদেরকে বিবেক দিন এবং সেই অশুভ পরিণতি থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করুন, যার সম্পর্কে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। বর্তমানে অনেক দোয়ার প্রয়োজন, উম্মতে মুসলিমার জন্য দোয়া করুন। যদি এরা নিজেদের রাগ বিদ্বেষ ঈর্ষা পরিত্যাগ করে একটি বড় উদ্দেশ্য লাভের জন্য এক হাতে সমবেত হয়, আল্লাহ তাআলার ইঙ্গিতকে তারা বুঝে, তাহলে অগণিত অনিষ্ট থেকে তারা রক্ষা পেতে পারে। এটি এমন যা এই ধরনের আক্রমণকারীদের আক্রমণ থেকে তাদেরকে রক্ষা করবে। আল্লাহ তাআলা এদেরকে তৌফিক দিন, আল্লাহ তাআলা এদেরকে সুযোগ দিন। একটি হৃদয় বিদারক ঘটনার উল্লেখ আমি করতে চাই। মোকারম বাশারত আহমদ সাহেব মোঘল, যিনি করাচির বাসিন্দা ছিলেন, তাকে ২৪ ফেব্রুয়ারি কিছু কতক মানুষ গুলি করে তাকে হত্যা করেন। ৫০ বছরের বেশি বয়স্ক মানুষ ছিলেন। সকালবেলা ফজরের নামাজের জন্য তিনি মসজিদে যাচ্ছিলেন, মসজিদে তখনও পৌঁছেননি। পথিমধ্যেই তার ছেলে এসে জিজ্ঞাসা করেন যে আমার পিতাকে কোন ব্যক্তি মেরেছে। সেখানে যে ব্যক্তি পরিষ্কার করছিল রাস্তা, তারা বলল মোটরসাইকেল বসে কিছু মানুষ কয়েকজন আসেন, তারা ফায়ার করে তাকে মেরে সেখানেই ফেলে রেখে যান। চার পাঁচটি গুলি তার শরীরে বিদ্ধ হয়েছে, হৃদয়ের কাছে লেগেছে, হার্টের পাশে লেগেছে, বুকের উপর লেগেছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু প্রাণ রক্ষা করা যায়নি। মরহুম ১৯৮৮ সনে তার স্ত্রী সন্তান সন্ততি সহ বয়াত করেছিলেন, করাচিতে কাজ করতেন, অত্যন্ত নির্ভীক এবং সাহসী মানুষ ছিলেন, মানুষকে সাহায্য সহায়তা করতেন, নামাজের উপর পাবন্দ ছিলেন, মানুষকে নামাজে নিয়ে যেতেন। যখন নামাজে যেতেন তখন প্রত্যেকের দরজার আওয়াজ দিতেন, বিশেষভাবে ফজরের নামাজের সময় তিনি প্রত্যেকের দ্বারে আঘাত করে ডাকতেন। তিনি সেখানে খুব সুন্দর মঞ্জুর কলোনিতে একটি মসজিদ বানিয়েছিলেন, মুসি ছিলেন। তিনি ফয়সলাবাদের বাসিন্দা হলেও বর্তমানে তিনি করাচিতে বসবাস করতেন, মুসি ছিলেন। জানাজার আবহাওয়াতে পড়ানো হয়েছে, সেখানে দাফন করা হয়েছে। তার স্ত্রী ছাড়া ২ মেয়ে এবং ৫ ছেলে রয়েছে। আল্লাহ তালা তার সম্মানকে উন্নত থেকে উন্নততর করুন এবং তার সন্তান স্ত্রী সন্তানদেরকেও তৌফিক দিন, তার পূর্ণ আদর্শ যেন তারা প্রতিষ্ঠিত রাখতে পারেন এবং শত্রুদেরকে তার শাস্তিতে আল্লাহ তাআলা যেন ধৃত করেন।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله
একটি কথা বাদ পড়ে গিয়েছিল, এখন আমি জুমার নামাজের পর এই শহীদের গায়েবানা জানাজার নামাজ পড়াবো।
ইবাদাল্লাহি রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাআ যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله